এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 24 জুন, 10 আষাঢ় এবং ফার্সি 3 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আমেরিকায় গড়ে প্রতিদিন 20 জন সেনা আত্মহত্যা করছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে করোনা টিকা তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রং ধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশে উৎপাদিত করোনার টিকা কোভ ইরান ভারিকাত নিতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা। শিগগিরই অনুমতি পাচ্ছে আরেক দেশীয় টিকা পাস্তুর। বহিঃশক্তিগুলোকে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হবে, মস্কো নিরাপত্তা সম্মেলনে হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল মাহাদি রাব্বানি। বিদেশে শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করা হলে বিএনপি কষ্ট পায়, মন্তব্য বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ব্যাপারে প্রশ্ন তুললেন মমতা, বললেন স্বাধীনতা চলে গেলে আর কিছুই থাকে না। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি আগামী কয়েকদিনের মধ্যে দেশে উৎপাদিত করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা কোভ ইরান বারেকাত গ্রহণ করবেন বলে ঘোষণা করা হয়েছে। ইরানের একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট ডক্টর আলী রেজা মারান্দির বরাত দিয়ে সর্বোচ্চ নেতার ব্যক্তিগত ওয়েবসাইট khamenei.ir এই তথ্য জানিয়েছে। ডক্টর মারান্দি বলেছেন, সর্বোচ্চ নেতা ইরানি টিকা গ্রহণে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এই টিকা ইরানি তরুণ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল, যা মানবদেহে উচ্চমাত্রার প্রতিষেধক ক্ষমতা তৈরি করে। গত 14 জুন প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী মোকাবেলার জন্য দেশে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৈরি আরেক টিকা পাস্তুর শিগগিরই জরুরি প্রয়োগের অনুমতি পেতে যাচ্ছে, এই তথ্য জানিয়েছেন ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক কিয়ানুশ জাহানপুর। এর আগে ইরানের তৈরি কোভ ইরান বারাকাত জরুরি ভিত্তিতে মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে। এই টিকাটি দেশজুড়ে প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাহানপুর। জাহানপুর আরও বলেন, দেশে তৈরি ভ্যাকসিনের উৎপাদন প্রতি মাসেই বাড়বে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কয়েকটি গবেষণা কেন্দ্র দেশের টিকা তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ক্লিনিক্যাল সুরক্ষা ও সক্রিয়তা ট্রায়ালে দেশে তৈরি দুটি টিকা কার্যকর বলে প্রমাণিত হওয়ায় শিগগিরই গণহারে এগুলোর ব্যবহার শুরু হবে। তবে এই টিকা গ্রহণে কেউ বাধ্য নয়। বহিঃশক্তিগুলোকে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহাদি রাব্বানি। তিনি বুধবার মস্কো নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই সতর্কবাণী উচ্চারণ করেন। জেনারেল রাব্বানি বলেন, মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর এ অঞ্চলের দেশগুলো নিজেরাই এখানকার টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে যেসব কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি ও উগ্রবাদী গোষ্ঠীগুলোর আবির্ভাব ঘটেছে, সেই একই কারণে বর্তমানে এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা ও সংকটে পরিপূর্ণ দেশগুলোর পুনর্গঠন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান বলেন, সন্ত্রাসী মার্কিন বাহিনী সহ যেসব বিদেশি সেনার হাত শহীদ জেনারেল কাসেম সোলাইমানি সহ হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত, তাদেরকে অবশ্যই এ অঞ্চল ত্যাগ করতে হবে। ইরান সহ ইয়েমেন ও ফিলিস্তিনের প্রতিরোধকামী বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আজ লেবাননের আল মানার টেলিভিশন হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আকিফের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমেরিকার এই পদক্ষেপ একটি সুস্পষ্ট অপরাধ এবং তা গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে নগ্ন আগ্রাসন। তিনি আরও বলেন, আমেরিকা তার এই নোংরা পদক্ষেপের মাধ্যমে নিজের এবং মুসলিম ফিলিস্তিনি ও ইয়েমেনি জনগণের উপর তার মিত্র দেশগুলোর অপরাধযোগ্য আড়াল করতে চায়। হিজবুল্লাহর এই জনসংযোগ কর্মকর্তা এসব সাইটকে যে কোনো সহযোগিতা দেওয়ার পাশাপাশি এগুলো তাদের তৎপরতা অব্যাহত রাখতে পারে সেজন্য সবার সমর্থন কামনা করেছেন। গত মঙ্গলবার মার্কিন সরকার ইরানের প্রেস টিভির ওয়েবসাইট সহ প্রায় 30টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। দেশে বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয়, তখন বিএনপি কষ্ট পায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয়, তখন বিএনপি কষ্ট পায়। আজ বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে বলেন, সত্য লুকানো আর অসত্যের সাথে সখ্যতা বিএনপির পুরনো অভ্যাস। বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক ও অর্থনৈতিক প্রতিটি সূচকে শেখ হাসিনা সরকারের অর্জনের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। এটা বাংলাদেশ সরকারের কোনো বানানো সূচক নয়, এটা দেশ বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার তৈরি করা সূচক। মির্জা ফখরুল সাহেবরা এসব দেখতে পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ততটুকুই বলেন যতটুকু টেমস নদীর ওপার থেকে তাদের কাছে ফরমায়েশ আকারে ভেসে আসে। ওবায়দুল কাদের আরো বলেন, রাজনীতির মাঠে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করি, কিন্তু বিএনপি আওয়ামী লীগকে শত্রু জ্ঞান করে। দেশের রাজনীতিতে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং বিএনপি নষ্ট করেছে। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, নানান অনিশ্চয়তার দোলাচলে আর চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে চলেছে পদ্মা সেতু নির্মাণের কাজ। গতকাল পর্যন্ত মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি শতকরা প্রায় 93.50% আর নদী শাসন কাজের অগ্রগতি 83.50%। সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন, 2022 সালের জুন মাস নাগাদ পদ্মা সেতু নির্মাণ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 40টি করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে কোভিড সংক্রমণের 24তম সপ্তাহে ঢাকা বিভাগেই সর্বোচ্চ 114.4% করোনা সংক্রমণ বেড়েছে। এর পরের অবস্থানে রয়েছে রংপুর বিভাগ, সেখানে সংক্রমণ বেড়েছে 86.7%। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে 81 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় লকডাউন কার্যকর করা হয়েছে। রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের 4 জেলা সহ 7 জেলায় লকডাউন দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ব্যাপারে আবারও প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার কি প্রয়োজন ছিল? মানুষের তো আগে স্বাধীনতা চাই, স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয় তাহলে সব স্বাধীনতাই তো চলে যায়, এটা দেশের জন্য কাজে আসেনি। তিনি আজ পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মমতা বলেন, গত দুবছর কাশ্মীরে কোনো পর্যটক যেতে পারেনি, এটা দেশের জন্য সম্মানের প্রশ্ন, এজন্য দেশের অনেক বদনামও হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার গত 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরের অধিবাসীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত 370 ধারা প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে রাজ্যটিকে বিভক্ত করে জম্মু কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয়। এরপর থেকে সেখানে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে পৃথক রাজ্য গঠনের দাবি জানানোয় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিক ওই অভিযোগ জানান। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানানোয় এবার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানায় ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিক ওই অভিযোগ জানান। তিনি বলেন, 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের জুড়ে উন্নয়ন হচ্ছে, কিন্তু তারপরেও ষড়যন্ত্র করে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেছে বিজেপি। উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপির নেতা বিধায়ক এমপিরা। রাজ্যে শান্তি বজায় রাখতে শিখা চট্টোপাধ্যায়ের নামে থানায় অভিযোগ করা হয়েছে। আগামীতে যদি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার উন্নয়ন না হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শিখা চট্টোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবে বলেও তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক মন্তব্য করেন। অন্যদিকে বিধায়ক শিখা দেবী তার সাফাইতে বলেছেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত, সেজন্য উত্তরবঙ্গকে উন্নয়নের জন্য পৃথক করার কথা বলা যদি অন্যায় হয় তবে সেই অন্যায় মেনে নিচ্ছি। আসলে আমার অপরাধ আমি বিজেপি করি, তবে এসব তৃণমূলে শুধু মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু নয়। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ পৃথক রাজ্যের দাবিকে খারিজ করে দিয়ে দল ওই দাবিকে সমর্থন করে না বলে জানিয়েছেন। অন্যদিকে এর আগে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা অথবা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানানোয় আলিপুরদুয়ারের বিজেপি এমপি জন বাল্লার বিরুদ্ধে রাজ্যের বেশ কিছু থানায় এফআইআর করা হয়েছে। একই দাবিতে বিজেপি নেতা বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খা পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানানোয় তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় অভিযোগ জানানো হয়েছে। এবার থানায় অভিযোগ জানানোর তালিকায় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত হল।
বলছিলেন আমাদের প্রতিনিধি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেছেন। শৈগু বলেন, আফগান সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী এই কাজে সাংহাই সহযোগিতা পরিষদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। ইরান ও পাকিস্তান সহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশ সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য। সের্গেই শৈগু আরও বলেন, এই বাস্তবতা স্বীকার করতেই হবে যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের 20 বছরের দীর্ঘ উপস্থিতি সত্ত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জের ধরে তালেবান বেশ কিছু জেলা দখল করে নেয়ার পর তালেবানের বিরুদ্ধে গণপ্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে। এসব বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক আফগান নারী অংশগ্রহণ করছেন। আফগানিস্তানের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলে এসব গণপ্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে। তবে তালেবান বুধবার এক বিবৃতি প্রকাশ করে এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে যারা এ ধরনের বাহিনী গঠন করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে ক্ষমা করা হবে না। আফগানিস্তানের জুজজান প্রদেশের বহু নারী নিরাপত্তা বাহিনীর সমর্থনে অস্ত্র হাতে তুলে নিয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। জুজজানের প্রাদেশিক সরকার এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, এসব নারী অস্ত্র হাতে নিয়ে এই বার্তা দিতে চান যে তারা তাদের শহরগুলোতে কোনো অবস্থায় তালেবানের অনুপ্রবেশ মেনে নিতে রাজি নন। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সম্প্রতি দেশটির বিভিন্ন এলাকায় দখল অভিযান চালিয়ে যে সফলতা অর্জন করেছে তা অস্বীকার করেছেন মার্কিন সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। একই সঙ্গে তিনি বলেছেন এসব দখল অভিযানের সঙ্গে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। মার্ক মিলি বলেন আফগানিস্তানের 81টি জেলা রয়েছে তালেবানের নিয়ন্ত্রণে, অথচ দেশের মোট জেলা হচ্ছে 419টি। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে পুরনো সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে পুরানো সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে। 45,000-এর বেশি পুরানো সেনা সদস্য অথবা 6 বছরের অভিজ্ঞ সেনা সদস্য আত্মহত্যা করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পেন্টাগন জানিয়েছে তারা এই আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে জোর প্রচেষ্টা শুরু করেছে। এদিকে বিভিন্ন খবরে জানা গেছে মার্কিন সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সামাজিক প্রভাবের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ওইসব সেনা সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যেও নজিরবিহীনভাবে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যতটা না মার্কিন সেনারা প্রাণ হারিয়েছে তার চেয়ে বেশি মারা গেছে আত্মহত্যার মাধ্যমে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যারল গিয়াকোমো এ ব্যাপারে বলেছেন প্রতিদিন গড়ে 20 জন মার্কিন সেনা আত্মহত্যা করছে। ধারণা করা হচ্ছে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে যেসব মার্কিন সেনা অংশ নিয়েছিল তাদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। অর্থাৎ গত 2 দশকে মার্কিন সরকারগুলো অযথা বিভিন্ন দেশে যেসব যুদ্ধ শুরু করেছে তার সেনাদের আত্মহত্যার পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। 11 সেপ্টেম্বরের পর আত্মহত্যার মাত্রা 4 গুণ বেড়েছে। প্রকৃতপক্ষে পেন্টাগনের পরিসংখ্যান থেকে বোঝা যায় মার্কিন সেনাদের মধ্যে মানসিক অস্থিরতা ও হতাশা বিরাজ করছে, যা কিনা গত 2 দশকের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের প্রভাব। কেননা প্রচণ্ড মানসিক চাপ সহ্য করে তাদেরকে যুদ্ধের দিনগুলো পার করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মার্কিন সেনাদের হতাশা ও মানসিক রোগের আরেকটি কারণ হচ্ছে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ চলাকালে সাধারণ মানুষের সঙ্গে তাদের অমানবিক আচরণ ও সেনা কর্মকর্তাদের দুর্ব্যবহার। বিশেষ করে অযথা সামরিক অভিযান পরিচালনার সময় সাধারণ মানুষের উপর তারা যে হত্যাকাণ্ড ও নৃশংসতা চালিয়েছে পরবর্তীতে এর প্রভাব সেনাদের উপরও গিয়ে পড়েছে। অর্থাৎ অপরাধ বোধ থেকে মানসিক রোগ এবং সেখান থেকে আত্মহত্যার পথে তারা পা বাড়িয়েছে। এসব কারণে পেন্টাগনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সহায়তা চান। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে করোনা মহামারী প্রতিরোধে সহযোগিতা ও উত্তরণ বিষয়ে এশিয়া প্যাসিফিক বেল্ট অ্যান্ড রোড এর উদ্যোগে উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান। সম্মেলনে করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন পাঁচ দফা প্রস্তাব পেশ করেন। তিনি বলেছেন, বাংলাদেশের মতো যেসব দেশের টিকা উৎপাদনের সক্ষমতা আছে সেসব দেশকে টিকা উৎপাদনে সহায়তা দিন। করোনা নিয়ে তথ্য আদান প্রদান, করোনা প্রতিরোধে যৌথ উদ্যোগ ও সমন্বয়, টিকাকে জনগণের সম্পত্তি ও কোভ্যাক্সের উদ্যোগকে আরও শক্তিশালী করতে প্রস্তাব দেন ডক্টর মোমেন। এদিকে বাংলাদেশের টিকা সংকট নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তার দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন,
মানে দুঃখ লাগে, যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি তাদের দুই ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন, অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছেন, তারাই আবার বড় বড় সমালোচনার কথা, একে গালি ওকে গালি অনেক কিছু দেন আমরা শুনি। তো সেটাই অবাক লাগে যে তারা যখন নিয়েছিলেন তখন তো এ কথা বলেননি, এখন আবার সমালোচনা কেন? কিন্তু বিশ্ব পরিস্থিতিটা বুঝতে হবে, যে ভ্যাকসিন আমরা $4 কিনেছি এখন তা $15 কিনতে হচ্ছে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা সংকট মোকাবেলায় লকডাউন কার্যকর করতে কেবল আইন শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট নয়, এজন্য জনসচেতনতা সৃষ্টি করতে রাজনৈতিক দল সহ সমাজের বিশিষ্ট জনদেরও এগিয়ে আসতে হবে।
এটা যদি আপনি বলেন একার দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে তো এটা মানে একটা মুশকিলের, এখন সবাইকে এটা এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, রাজনীতিবিদ তো বটেই, সমাজের নেতাদেরও এগিয়ে আসতে হবে, বলতে হবে, জানাতে হবে যে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি এবং নিজেও সচেতন হতে হবে। এই রোগটা তো আপনি দেখছেন আপনার ভারতে কিভাবে বিস্তার লাভ করেছিল, আমাদের দেশেও এখন ঢুকে গিয়েছে।
এদিকে করোনা প্রতিষেধক ভ্যাকসিন কিনতে বাংলাদেশের জন্য $94 কোটি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। এই ঋণের টাকায় বাংলাদেশ আনুমানিক 4.5 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনতে পারবে। 2024 সালের মধ্যে 2 কোটির বেশি মানুষকে এই টিকা দেয়া যাবে। এদিকে চীনের নতুন একটি টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC। দেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার কাজের অনুমোদন পেয়েছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDR।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছ সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে অনেক বাধা বিঘ্ন ও ষড়যন্ত্রের মোকাবেলা করে ইসলাম প্রচার করতে হয়েছে। সকল ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন ও বাধা বিঘ্নকে তিনি মোকাবেলা করেছে উত্তম আচরণ দিয়ে। আল্লাহ পাক এ সম্পর্কে বলেছেন, আপনি যদি কঠোর ও নির্মম হতেন তাহলে তারা নিশ্চিতভাবে আপনার পাশ থেকে সরে যেত।
এ আয়াত থেকে সদাচরণের গুরুত্ব উপলব্ধি করা যায়। সদাচরণের কারণে মানুষ যেমন সফলতার মুখ দেখে তেমনি তার মাধ্যমে বেহেশত লাভ করাও সহজ হয়। রাসুলে খোদা যেমনটি বলেছেন, আল্লাহর ভয় এবং উত্তম আচরণ আমার উম্মতকে বেহেশত দাখিল করবে।
অন্যদিকে নবী বংশের ষষ্ঠ ইমাম জাফর সাদিক বলেছেন, দয়া ও নম্র ব্যবহার জমিনকে অধিক ফলনশীল করে এবং মানুষের আয়ু বৃদ্ধি করে। তিনি আরো বলেছেন, মানুষের সুখের একটা দিক হচ্ছে তার অমায়িক ব্যবহার।
বন্ধুরা, উত্তম আচরণ বা অমায়িক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জানলে আজকের আসরে আমরা এ সম্পর্কেই কয়েকটি সত্য ঘটনা শোনাব। এছাড়া একই বিষয়ে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফ রহমান। তাহলে প্রথমেই সত্য ঘটনাগুলো শোনা যাক।
একবার এক আরব বেদুইন মদিনা শহরে এসে সোজা মসজিদে নববীতে চলে গেল। তার উদ্দেশ্য ছিল মহানবীর কাছ থেকে সোনাদানা টাকা পয়সা নেবে। সে সময় রাসুলে খোদা তাঁর সাহাবিদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। বেদুইন লোকটি মহানবীর সামনে এসে তার আরজ পেশ করল এবং তাকে কিছু দান করার জন্য আবেদন জানাল।
আল্লাহ নবী তাকে কিছু দান করলেন, কিন্তু তাতে সে সন্তুষ্ট হল না। সে রাসুলের দানকে সামান্য বলে গণ্য করল এবং কিছু বিশ্রী শব্দ ব্যবহার করে রাসুলের প্রতি বেয়াদবি করল। এ অবস্থা দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা প্রচণ্ড রেগে গেলেন এবং ওই লোকটিকে কঠিন শাস্তি দেবার জন্য প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু মহানবী তাদেরকে থামিয়ে দিলেন।
এরপর রাসুলে খোদা লোকটিকে সাথে নিয়ে তাঁর বাড়িতে গেলেন এবং তাকে আরও কিছু সাহায্য দান করলেন। এ সময় বেদুইন লোকটি নিজের চোখে দেখতে পেল যে রাসুলে আকরামের জীবন ও অন্যান্য নেতা ও শাসকদের জীবনের অবস্থার মধ্যে কোনো মিল নেই, আর সে রাসুলের কাছে যে সোনাদানা আশা করেছিল আসলেই তা তার কাছে নেই।
বেদুইন আরব এবার সন্তুষ্টি প্রকাশ করল এবং মুখে কৃতজ্ঞতার ভাষা উচ্চারণ করল। তখন মহানবী আরব বেদুইনকে বললেন, গতকাল তুমি আমার সম্পর্কে যেসব বিশ্রী কথাবার্তা বলেছ যা আমার সাহাবিদেরকে উত্তেজিত করেছে, তারা তোমার উপর খুবই অসন্তুষ্ট। এখন আমার ভয় হচ্ছে যে তারা হয়তো তোমার কোনো ক্ষতি করে বসতে পারে। এখন তুমি আমার সামনে কৃতজ্ঞতার কথা বলেছ, এটা কি সম্ভব যে তুমি তোমার এ কথাগুলো তাদের সামনেও বলবে যাতে তাদের রাগ দূর হয়ে যায়? জবাবে লোকটি বলল, হ্যাঁ, এতে আমার কোনো আপত্তি নেই।
পরদিন বেদুইন লোকটি মসজিদে নববীতে গেল। যখন সবাই সেখানে সমবেত ছিলেন, রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরলেন এবং বললেন, হে লোক সকল, এ লোকটি বলছে যে আমার প্রতি সে সন্তুষ্ট হয়ে গেছে, কি এ কথা কি সঠিক?
বেদুইন লোকটি বলল, জি, এটাই সঠিক। এ সময়ে আল্লাহ নবী সকলের উদ্দেশ্যে বললেন, এ লোকটি আর আমার ঘটনাটির উদাহরণ হল সেই ব্যক্তির মতো যার উট স্বীয় মালিকের প্রতি আতঙ্কিত হয়ে পালিয়ে যাচ্ছিল, আর লোকেরা উটের মালিককে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে শোরগোল শুরু করে দিল এবং সে পলায়নকারী উটটির পিছে পিছে দৌড়াতে লাগল। উটটি আরও আতঙ্কিত হয়ে দ্রুত পালাতে লাগল। এ অবস্থা দেখে উটের মালিক সকল লোককে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলল, ভাই সব, অনুরোধ করছি আমার উটের পেছনে কাউকে দৌড়াতে হবে না। আমার উটকে কিভাবে শান্ত করতে হয় সেটা আমি ভালোভাবে জানি। তার আহ্বান শুনে উটের পিছে দৌড়ানো লোকজন থেমে গেল। তারপর উটের মালিক এক মুষ্টি ঘাস নিজের হাতে নিয়ে আস্তে আস্তে উটের কাছে পৌঁছে গেল আর খুব সহজে উটের লাগাম নিজের হাতে নিয়ে নিল। উটটি তখন মালিকের সাথে ফিরে এলো।
এরপর নবীজি বললেন, গতকাল যদি আমি তোমাদেরকে বারণ না করতাম তাহলে এ আরব বেদুইনকে তার জীবন হারাতে হতো, তোমরা তাকে জীবিত ছেড়ে দিতে না, তাতে লোকটি কুফরি ও মূর্তি পূজারের অবস্থায় মারা যেত। সেদিকে লক্ষ্য রেখেই আমি তোমাদেরকে কোনো পদক্ষেপ নিতে দেইনি, আর এখন তোমরা নিজেরাই দেখতে পেলে যে আমি আমার ভালোবাসা ও নম্র ব্যবহার দ্বারা লোকটিকে একেবারে মুক্ত করে ফেলেছি।
বন্ধুরা, দেখলে তো আল্লাহ রাসুল কিভাবে তার অমায়িকে ব্যবহার দিয়ে লোকটিকে সৎ পথে আনলেন। আসরের এ পর্যায়ে এ সম্পর্কেই রয়েছে একটি গান। গানটির কথা লিখেছেন জাকির আবু জাফর, সুর করেছেন মশিউর রহমান, আর গেয়েছে কিশোর শিল্পী মাহাদি বিন আনিস সিফাত।
যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে, অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অপুরাণ শক্তি আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার শীত ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ নিজে নিজের কাছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় তার কাছে।
বন্ধুরা, এবার আমরা বিশ্বনবী দহিত্র ইমাম হোসাইন আল ইসলামের অমায়িক ব্যবহার সম্পর্কে একটি সত্য ঘটনা শোনাব।
সিরিয়াবাসী এক ব্যক্তি একবার হজ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে মদিনায় আসল। মসজিদে নববীতে একদিন হঠাৎ তার নজর গিয়ে পড়ল এমন এক ব্যক্তির উপর যিনি মসজিদের এক কোণে বসেছিলেন। সে ভাবতে লাগল যে এ লোকটিকে কাছে দাঁড়ানো অপর একজনের কাছে জানতে চাইল, এ লোকটি কে ভাই? সে বলল, তিনি হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম।
পূর্ব থেকে ভিত্তিহীন মিথ্যা প্রচার প্রোপাগান্ডা তার মন মগজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে বিগড়ে রেখেছিল। সুতরাং এ নামটি শোনার সাথে সাথেই ক্রোধ ও ক্ষোভে তার চেহারা লাল হয়ে গেল আর ইমাম হুসাইনের বিরুদ্ধে গালি গালাজের বৃষ্টি বর্ষণ করতে লাগল। অশ্রাব্য, বিশ্রী ও কুৎসিত শব্দ ব্যবহার করে সে ইমামকে গালি দিয়ে তার অন্তরের জ্বালা মেটাল এবং তার মনের খুব দুঃখ প্রকাশ করল।
ইমাম হুসাইন আলাইহিসসালাম তার গালাগালিতে মোটেও রাগ করলেন না, বরং অত্যন্ত ভালোবেসে ও সদ ব্যবহারের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আল কোরআনের সেই আয়াতগুলো তিলাওয়াত করলেন, যে আয়াতগুলোতে ভালো ব্যবহার, ক্ষমা প্রদর্শন ও মার্জনা করার শিক্ষা দেওয়া হয়েছে।
কোরআনের আয়াতগুলো পাঠ করার পর ইমাম হুসাইন আল ইসলাম সিরিয়ার অধিবাসী সেই লোকটিকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমার যে কোনো খেদমত ও সাহায্য করার জন্য প্রস্তুত আছি। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সিরিয়ার অধিবাসী?
জবাবে সে বলল, হ্যাঁ, আমি একজন সিরিয়ার অধিবাসী। তখন ইমাম তাকে বললেন, সিরিয়াবাসীদের এরূপ ব্যবহারের অভিজ্ঞতা আমার আছে, আর আমি খুব ভালোভাবে জানি এ দুর্ব্যবহার ও শত্রুতার কারণ কি। এরপর ইমাম লোকটিকে বললেন, তুমি এ শহরে একজন মুসাফির, বিদেশের বাড়িতে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার যে কোনো খেদমত করার জন্য প্রস্তুত আছি। আমি তোমাকে আমার মেহমান করতে চাই এবং তোমার যা লাগে তা দিতে চাই।
সিরিয়াবাসী লোকটি তার দুর্ব্যবহার ও গালিগালাজের জন্য একটা কঠোর পরিণতির অপেক্ষা করছিল। সে এমন কি কখনোই আশা করছিল না যে তার এ অপরাধ ও দৃষ্টতা একেবারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করা হবে। ইমামের এ সুন্দর ব্যবহার তার মধ্যে এক আত্মিক বিপ্লব এনে দিয়েছে। সে নিজে নিজে বলতে লাগলো, আমার মন চায় যে মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাক আর আমি তাতে ঢুকে পড়ি। হায় আফসোস, নিজের অজ্ঞতার কারণে আমি যদি এ অপরাধ না করতাম, এর আগ পর্যন্ত ইমাম হুসাইন আল ইসলাম ও তাঁর পিতার চেয়ে বড় দুশ্মন আর কেউ ছিল না। আর এখন আমার দৃষ্টিতে ইমাম হুসাইন ও তাঁর পিতার চাইতে অধিক প্রিয় আর কেউ নেই।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, এবার আমরা ইমাম হুসাইন আলাইহি সালামের পুত্র ইমাম জৈনুল আবেদিনের মহানুভবতা সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা শোনাব। ইমাম জৈনুল আবেদিন আলাইহি সালামের মূল নাম হল আলী। অত্যধিক সিজদার জন্য তিনি ইমাম সাজ্জাদ নামেও খ্যাত।
একদিন ইমাম সাজ্জাদ আল ইসলাম তার অনুসারীদের নিয়ে এক মজলিসে আলোচনা করছিলেন। এমন সময় হাসান ইবনে মোসান্না নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ইমামকে অপমান করতে লাগল। ইমাম সাজ্জাদ লোকটির কথাই কিছু মনে করলেন না। লোকটি চলে যাওয়ার পর তিনি তার অনুসারীদের বললেন, আমি লোকটার আচরণের জবাব দিতে চাই, আপনারা চাইলে আমার সাথে আসতে পারেন।
ইমামের অনুসারীরা বললেন, আমরা অবশ্যই আপনার সাথে যাব, যদিও আমরা চেয়েছিলাম লোকটাকে উচিত জবাব দিয়ে দেই, কিন্তু আপনার অনুমতি না পেয়ে তাকে কিছু বলিনি। ইমাম বললেন, লোকটি আমার সাথে যে আচরণ করেছে তার জবাব আমাকেই দিতে হবে।
এই বলে তিনি তার সাথীদের নিয়ে লোকটির বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছার পর ইমাম ও তাঁর সাথীদের দেখে হাসান ইবনে মুসান্না তাদের মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তাকে দেখে ইমাম সাজ্জাদ বললেন, হে আমার ভাই, আপনি আমার কাছে গিয়ে কিছু কথাবার্তা বলেছেন, আপনি আমার সম্পর্কে যা কিছু বলেছেন তা যদি সত্যি আমার মধ্যে থাকে তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর আপনি আমার সম্পর্কে যা বলেছেন তা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাচ্ছি।
ইমামের কথাগুলো লোকটির অন্তরকে নাড়া দিল এবং সে অনুতপ্ত হয়ে বলল, হে ইমাম, আমার ভুল ভেঙে গেছে, আমি আপনার ব্যাপারে যেসব অভিযোগ করেছি সেসব দোষ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত, আসলে আমি আপনার প্রতি অন্যায় আচরণ করেছি, আমাকে ক্ষমা করুন।
লোকটির কথাই ইমাম খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এ ঘটনার মাধ্যমে ইমাম তার অনুসারীদের শিক্ষা দিলেন কিভাবে অন্যের ভুল উপেক্ষা করে তাকে ক্ষমা করে দিতে হয়। আমরা সবাই অন্যদের প্রতি ক্ষমাশীল হব এবং সবার সাথে ভালো ব্যবহার করব, তাহলে আমাদের সমাজ শান্তি সুখে ভরে উঠবে।
তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পল্লীকবি জসিমউদ্দিনের লেখা বিখ্যাত প্রতিদান কবিতাটি, আবৃত্তি করেছে ঢাকার সারেগামা একাডেমির সদস্য কাজী আব্দুর রাফি।
আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করিছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি পাথি তার ঘর। আমার একুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করিছে পর। মোর বুকে যে বা কবর পেতেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, হলো মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করিছে পর।
রাফির চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে তো বন্ধুরা, তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো, এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, 24 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কালো টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা নিষেধ প্রথম আলো। জুলাইয়ে 700 ইউপিতে ভোটের চিন্তা ইসির ইত্তেফাক, বাদীর পরিচয় নিশ্চিতে হাইকোর্টের 5 নির্দেশনা যুগান্তর, অতি উচ্চ ঝুঁকিতে 40 জেলা, খুলনায় সর্বোচ্চ অবনতি, সিলেট ও ময়মনসিংহে কম মানব জমিন। ভারতের শিরোনাম, নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদন ভেবে দেখার আশ্বাস দিলেন বিচারপতি চন্দ, আনন্দবাজার পত্রিকা। মোদি পদবী নিয়ে কটাক্ষ মানহানির মামলায় আদালতে রাহুল গান্ধী আজকাল, বঙ্গভঙ্গ ইস্যুতে বিজেপির অন্দরে ভিন্ন সুর, দলীয় বৈঠকে ঝড়ের আশঙ্কা নেতাদের। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয় তখন বিএনপি কষ্ট পায়। তিনি আজ সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সত্য লুকানো আর অসত্যের সঙ্গে সখ্য বিএনপির পুরনো অভ্যাস। অন্যদিকে বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাঙালির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে।
মেজর সিনহা হত্যা, আত্মসমর্পণ করলেন ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল সাগর দেব, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। দেশের আলোচিত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পলাতক আসামি কনস্টেবল সাগর দেব অবশেষে আত্মসমর্পণ করেছেন। আজ দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম। আত্মসমর্পণের সাথে সাথে জামিন আবেদনও করেন সাগরদেবের আইনজীবী দিলীপ দাস। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক।
জুলাইয়ে 700 ইউপিতে ভোটের চিন্তা ইসির, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আগামী জুলাই মাসের 29 অথবা 31 তারিখ আরও 700 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয় থেকে নির্বাচন উপযোগী ইউপির তালিকা প্রস্তুত করে কমিশন সভায় প্রস্তাবনা পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। যদিও একাধিক নির্বাচন কমিশনার কোভিড ঊর্ধ্বমুখীর কারণে আপাতত ভোট করার পক্ষে নন, তারপরও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী 28 জুলাই শূন্য হওয়া তিনটি সংসদীয় আসনে ভোটের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে ভোটের আগেই আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন।
কালো টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা নিষেধ। প্রথম আলোর শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ আছে নাকি নেই, এ নিয়ে বাজেট ঘোষণার পর থেকে আলোচনা চলছে। 30 জুন জমি ফ্ল্যাট কেনার পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করে কালো টাকা সাদা করার সুযোগ শেষ হচ্ছে। এমনকি নগদ টাকা ও ব্যাংকে রাখা টাকা সাদা করার সুযোগের মেয়াদও শেষ হচ্ছে। তাহলে কালো টাকা সাদা করার সুযোগ থাকলো কিভাবে? এর উত্তর সহজ, আয়কর অধ্যাদেশের একাধিক ধারায় অনির্দিষ্টকালের জন্য কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। আয়কর অধ্যাদেশের 5 ধারায় কালো টাকা সাদা করার সুযোগ আছে। সেসব ধারায় জমি ফ্ল্যাট ও নগদ বা ব্যাংকে রাখা কালো টাকা নিয়ে প্রশ্নে সাদা করার সুযোগ আছে, যার মেয়াদ 30 জুন শেষ হচ্ছে। তবে অর্থমন্ত্রী এবারও সেখানে সদয় হচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, বাজেটের অর্থ বিল পাশের সময় ওই দুটি ধারায় কালো টাকা সাদা করা হলে কোনো প্রশ্ন করা হবে না, এমন সংশোধনী আনা হচ্ছে।
অতি উচ্চ ঝুঁকিতে 40 জেলা, খুলনায় সর্বোচ্চ অবনতি, সিলেট ও ময়মনসিংহে কম। মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনা শনাক্তের হার, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, দেশের 64টি জেলার মধ্যে 40টি সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে এই ঝুঁকি চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত মঙ্গলবার বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে বলা হয়, 64টি জেলার মধ্যে 40টি সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর বাইরে আরও 15টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। আর বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, খুলনা বিভাগে করোনায় আরও 20 জন মারা গেছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভ্যাকসিন উৎপাদনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদন ভেবে দেখার আশ্বাস দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, নন্দীগ্রাম মামলা অন্যত্র সরানো হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের শুনানি হলেও কলকাতা হাইকোর্টে আজ রায় হলো না। সেখানে দুটি মামলা ছিল, একটি নন্দীগ্রাম মামলা বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ থেকে হাইকোর্টের অন্য বেঞ্চে সরানোর আবেদন, সেটি তিনি বিবেচনা করে দেখার আশ্বাস দিলেন। তিনি আজকে শুনানিতে বলেছেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের দাবি বিবেচনা করছি, আপাতত এই নির্দেশ মুলতবি থাকলো। আর অপর মামলাটি হচ্ছে নন্দীগ্রাম ভোট ফলাফলের পুনর্গণনা, তবে দ্বিতীয় মামলার শুনানি হয়নি।
পদবি নিয়ে কটাক্ষ মানহানির মামলায় আদালতে রাহুল গান্ধী, এটি দৈনিক আজকালের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, মোদী পদবি নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন প্রচারে, সেজন্য তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার বয়ান রেকর্ড করতে গুজরাটের সুরাটে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলেন রাহুল গান্ধী। আদালতে ঢোকার আগে রাহুল টুইটারে লিখলেন, অস্তিত্বের মূল রহস্যই হল নির্ভীক থাকা। আদালতে ম্যাজিস্ট্রেট বক্তব্যের ব্যাখ্যা চাইলে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, দুবছর আগের ঘটনা তার স্পষ্ট মনে নেই, তবে তিনি যা বলেছিলেন নেহাত রসিকতা করেই বলেছিলেন। 2019 সালের 13 এপ্রিল কর্ণাটকে লোকসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি, কী করে তাদের সবার পদবি মোদি হয়, কী করে সব চোরদের পদবি মোদি হয়।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার সংক্ষিপ্ত সংবাদ। আন্তর্জাতিক বাজারে গত 2 বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার নিউইয়র্কের ব্র্যান্ড ক্রুড প্রতি ব্যারেল $76 বিক্রি হয়েছে। 2018 সালের অক্টোবর মাসের পর এটি সর্বোচ্চ দাম। কানাডার সাসকাচেওয়ান প্রদেশে গির্জা পরিচালিত একটি সাবেক আবাসিক স্কুলের পাশে 100 কবরের সন্ধান পাওয়া গেছে। দেশে উৎপাদিত করোনার টিকা কোভিরান বারেকাত নিতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা। শিগগিরই অনুমতি পাচ্ছে আরেক দেশীয় টিকা পাস্তুর। বহিঃশক্তিগুলোকে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হবে, মস্কো নিরাপত্তা সম্মেলনে হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল মাহদি রব্বানি। বিদেশে শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করা হলে বিএনপি কষ্ট পায়, মন্তব্য বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন মমতা, বললেন স্বাধীনতা চলে গেলে আর কিছুই থাকে না। খোদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։